ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিএমস্টেকের নিরাপত্তা সংলাপ ঢাকা জুড়েই ছিল রোহিঙ্গা সমস্যা, অবৈধ ব্যবসা, অস্ত্র, মাদক ও মানব পাচার ছিল মূল আলোচ্য সূচিতে।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ভারতের সংসদে জাতীয় মেডিকেল বিল পেশ করার প্রতিবাদে আজ ডাক্তারদের ধর্মঘটে, চিকিৎসা পরিষেবা অচল হয়ে গিয়েছে।
এছাড়াও রয়েছে আমাদের বুধবারের নিয়মিত কল এন শো হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় গুজব ও গণপিটুনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। মঙ্গলবার রাতে মিশিগানের ডেট্রয়েটে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের প্রথম পর্ব। বিতর্ক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা নীতিমালা প্রাধান্য পায়। মধ্যপন্থী প্রতিদ্বন্দ্বীরা আরও উদারপন্থী দুই মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেনকে বেশ কড়া ভাষায় আক্রমণ করেন। প্রগতিশীলদের মধ্যে এগিয়ে আছেন স্যান্ডার্স ও ওয়ারেন। প্রতিদ্বন্দ্বীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার চেষ্টা করছেন। ডেট্রয়েটের মঞ্চে ম্যাসাচুসেটস ও ভারমন্টের দুই সেনেটর ছাড়াও ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন ইন্ডিয়ানার সাউথ বেন্ডের মেয়র পিট বুটাজেজ, টেক্সাসের সাবেক কংগ্রেস সদস্য বেটো রোর্ক, মিনেসোটার সেনেটর এমি ক্লোবচার, ওহায়োর কংগ্রেস সদস্য টিম রায়ান, মেরিল্যান্ডের সাবেক কংগ্রেস সদস্য জন ডেল্যানি, মন্টানার গভর্নর স্টিভ বুলক, কলোরাডোর সাবেক গভর্নর জন হেকেনলুপার এবং লেখক ম্যারিয়ান উইলিয়ামসন। বুধবার ভোরে উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয়, থেমে থাকা পারমাণবিক আলোচনার মাঝখানে পিয়ংইয়ং এক সপ্তাহের মধ্যে দুবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস বলেছেন, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের অনসান বন্দর নগরী থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ 30 কিলোমিটার ওপরে উঠে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে গিয়ে পড়ে। ছদিন আগে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তখন উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়া আমেরিকান অস্ত্র কেনার এবং ওয়াশিংটনের সঙ্গে সিউলের পরিকল্পিত সামরিক মহড়ার সিদ্ধান্তের কারণে তারা ওই পরীক্ষা চালায়। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের অন্তত 34 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 17 জন। হেরাত ও কান্দাহার শহরের সংযোগকারী মহাসড়কে ওই ঘটনা ঘটে। এক প্রাদেশিক কর্মকর্তা বলেছেন, ওই বাসটিতে অধিকাংশ যাত্রী ছিল নারী ও শিশু। শক্তিশালী ওই বিস্ফোরণে যারা আহত হয় তাদের চিকিৎসার জন্য হেরাত আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোনো গোষ্ঠী ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি, তবে তালেবান বিদ্রোহীরা ওই অঞ্চলে তৎপর। সরকারি কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা করার জন্য তালেবান প্রায়ই রাস্তার ধারে বোমা পেতে রাখে। ওদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও তালেবান প্রতিনিধিদের নিয়ে শান্তি আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত বিমস্টেকের নিরাপত্তা সংলাপে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা সমস্যা। এছাড়া নিরাপত্তা হুমকি, আন্তদেশীয় অপরাধ ও সাইবার নিরাপত্তা নিয়েও কর্মকর্তারা আলোচনা করেছেন দুদিনের ওই সংলাপে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
রাজধানীতে অনুষ্ঠিত প্রথম দিনের সংলাপ ছিল খোলামেলা, দ্বিতীয় দিন সংলাপ হয় রুদ্ধদ্বার কক্ষে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বলেন, রোহিঙ্গাদের দেশ ত্যাগ এশীয় দেশগুলোর জন্য বড় ধরনের এক হুমকি। বাংলাদেশে মিয়ানমারের 11 লাখেরও বেশি উদ্বাস্তু রয়েছে। এরা ভবিষ্যতে শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং এশিয়া অঞ্চলের অনেক দেশের নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। নিরাপত্তা সংলাপে রোহিঙ্গারা কীভাবে ফিরে যাবে তা নিয়ে মতামত দেন বিএমস্টেকের সদস্যরা। দ্বিতীয় দিনের সংলাপে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। তিনি এই সংবাদদাতাকে বলেন,
সমন্বিত পরিকল্পনা দরকার। কোন এক দেশ এককভাবে এই সন্ত্রাস বা সাইবার ক্রাইম বা ন্যাচারাল ডিজাস্টার কোনটাই সমাধান করতে পারবে না।
বিএমস্টেকের মহাপরিচালক রাষ্ট্রদূত মোহাম্মদ শাহিদুল ইসলাম ছিলেন এই সংলাপের অন্যতম বক্তা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের সংসদে জাতীয় মেডিকেল বিল পেশ করার প্রতিবাদে আজ ডাক্তারদের ধর্মঘটে দেশটির চিকিৎসা পরিষেবা অচল হয়ে গেছে। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বক্তব্য, ন্যাশনাল মেডিকেল বিলের একটি ধারায় চিকিৎসা পরিষেবার উন্নয়নের নামে হাতুড়ে ডাক্তারদেরও লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে। এটি সংশোধনের দাবিতে আইএমএর ডাকে আজ বুধবার সকাল ছটা থেকে কাল সকাল ছটা পর্যন্ত 24 ঘন্টা ডাক্তারদের ধর্মঘটে সারা দেশে চিকিৎসা পরিষেবা কার্যত অচল হয়ে পড়ে। পশ্চিমবঙ্গ একই অবস্থা। জরুরি চিকিৎসা চালু রাখার কথা বলা হলেও কোনো চিকিৎসক হাসপাতালে না যাওয়ায় হাজার হাজার রোগী ও তাঁদের বাড়ির লোকজন চরম দুর্ভোগের মধ্যে পড়েন। এই নিয়ে সারাদিন SSKM থেকে শুরু করে সাগর দত্ত হাসপাতাল, চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে রোগীদের আত্মীয়রা দফায় দফায় বিক্ষোভ দেখান। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প চালু হয়েছে মানবিক সংকটে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন, শাকিলের রিপোর্ট।
সৌরবিদ্যুৎ চালিত এই প্রকল্পটি থেকে দৈনিক 5,80,000 লিটার বিশুদ্ধ পানি উত্তোলন করে তা প্রতিদিন প্রায় 30,000 মানুষকে সরবরাহ করা হবে। যুক্তরাষ্ট্র এবং জাপান সরকারের অর্থায়নে বাংলাদেশ সরকারের সহযোগিতায় IOM এবং জাইকা এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বুধবার দুপুরে উখিয়ার 12 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দিন আহমদ। এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মিনিস্টার তাকেশি ইতো, জাইকার বাংলাদেশের প্রধান প্রতিনিধি হিতুশি হিরাতা এবং IOM এর বাংলাদেশ মিশন প্রধান জর্জ গিগৌরি উপস্থিত ছিলেন। মোয়াজ্জেম হোসেন, শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
বাংলাদেশে পৃথক দুটি দুর্ঘটনায় 8 জন শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা থেকে সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশ জানায় দেশের উত্তরাঞ্চলে জয়পুরহাট জেলার আক্কেলপুরে একটি বাসভবনের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসের কারণে 6 জন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সেপটিক ট্যাঙ্ক থেকে তাদের লাশ উদ্ধার করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে একই দিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এলাকায় অবস্থিত একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কর্মরত 2 শ্রমিক বিষাক্ত গ্যাসের কারণে প্রাণ হারিয়েছেন। পুলিশ জানায় ওই 2 শ্রমিক মার্ক কর্পোরেশনের শিপ ব্রেকিং ইয়ার্ডে MV অ্যাটলাস নামের একটি জাহাজ ভাঙ্গার কাজে নিয়োজিত থাকার সময় এই দুর্ঘটনা ঘটে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বুধবার সাংহাইয়ে শেষ হয় যুক্তরাষ্ট্র চীনা আলোচকদের সর্বসাম্প্রতিক বাণিজ্য আলোচনা। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বৈঠক করার বিষয়ে তাদের মধ্যে মতৈক্য হয়। কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয়ে মন্তব্য করেনি। তবে চীনের সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা বলেছে, আলোচনা ছিল আন্তরিক, গঠনমূলক এবং খুবই কার্যকর। সংবাদ সংস্থা আরও জানিয়েছে, চীন প্রয়োজন মতো আমেরিকার কৃষিজাত পণ্য কেনার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় গুজব ও গণপিটুনি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, এবং অনুষ্ঠানটি সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনলেন এখনই একটু আগেই, আপনাদের জিজ্ঞাসা আর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের জবাব ও বিশ্লেষণের এই অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। তো আজকের বিষয় হচ্ছে গুজব ও গণপিটুনি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি। আজ আমাদের প্যানেল সদস্যরা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। অধ্যাপক মিজানুর রহমান, আপনাকে স্বাগতম। রয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজ্ঞ ডক্টর শাহাদিন মালিক। ডক্টর মালিক, আপনি কি লাইনে আছেন? না, আমরা তাকে পাওয়ার চেষ্টা করছি, এখনো পর্যন্ত আমরা কানেক্ট করতে পারিনি। আছেন আইনবিদ ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট দিলরুবা শারমিন। অ্যাডভোকেট শারমিন, আপনাকে স্বাগতম। ডক্টর শাহাদিন মালিক আমাদের সঙ্গে যোগ দিলে আমরা একটু পরেই জানাবো আপনাদের। তো শ্রোতা বন্ধুদের এখনই জানিয়ে রাখি যে আপনারা সরাসরি আমাদের ফোন করতে চাইলে অনুষ্ঠান চলার সময় এই নাম্বারে ফোন করতে পারেন, 2026193062। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে গুজব ও গণপিটুনির যেসব ঘটনা আমরা লক্ষ্য করেছি তা যে কেবল নিন্দনীয় এবং সর্বতোভাবে পরিত্যাজ্য তাই নয়, একই সঙ্গে তা ভীতির সঞ্চার করতে পারে মানুষের মনে। পদ্মা সেতুর মতো এরকম অবকাঠামোগত উন্নয়ন কাজকে যে কেবল বাধাগ্রস্ত করতে পারে তা নয়, মানুষ হত্যার গুজবে মানুষকেই হত্যা করার এ প্রয়াস সাধারণ মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে। বিশেষত ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করে দাবানলের মতো গুজব ছড়ানোর যে প্রচেষ্টা তা সর্বনাশের দিকে দেশকে ঠেলে দিতে পারে। ব্যক্তিগত শত্রুতাকে বাস্তবায়িত করার জন্যে সম্প্রদায় ও সমাজকে উস্কে দেওয়ার এরকম অপচেষ্টা যে থামিয়ে দেওয়া প্রয়োজন সে কথা সকলেই বিশ্বাস করেন। এটুকু বলেই আমরা প্রথমেই প্রশ্ন নিতে যাচ্ছি। আজ টেলিফোন লাইনে অনেকেই রয়েছেন, তাই প্রশ্নকর্তাদের প্রতি অনুরোধ আপনারা সংক্ষেপে প্রশ্ন করবেন, আর প্যানেলিস্ট সদস্যদের প্রতিও আমাদের সবিনয় অনুরোধ সময়ের স্বল্পতার কারণে উত্তরও একটু সংক্ষেপে দিতে, উত্তরের পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। তো আজকের প্রথম প্রশ্নকর্তা হচ্ছেন শ্রাবণী সুর যশোর থেকে। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমাদের দেশে কিছুদিন ধরে গুজব গণপিটুনির যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, শুরুটা হয়েছিল চিটাগাংয়ের ইস্কন মন্দিরের প্রসাদ বিতরণের গুজব থেকে। সেখানে বলা হয়েছিল মুসলিম ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে প্রসাদ খাইয়ে হরিনাম করিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছে এবং তাদের ধর্মান্তরিত করার চেষ্টা হচ্ছে, এবং তার পরবর্তীতে সেটাকে আরেকটু রং চড়ানো হলো যে তারা শুয়োরের মাংস খাইয়েছেন। সেখানে ওই স্কুলের প্রধান, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিবৃতি থেকে পরবর্তীতে আমরা জানতে পারি যে আসলে হিন্দু কমিউনিটির ছেলে মেয়েদেরকেই সেই প্রসাদটা খাওয়ানো হয়েছিল, এবং বৈষ্ণব সম্প্রদায়েরা মাছ মাংস পেঁয়াজ রসুন স্পর্শ করেন না, তাই শুয়োরের মাংস প্রসঙ্গটা খুবই অপ্রাসঙ্গিক। তা সত্ত্বেও কিন্তু গুজবটি রটেছিল এবং ওইখানকার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল। ওই প্রধান শিক্ষকের বিবৃতির পরে খানিকটা স্তিমিত হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছি যে একজন মাকে স্কুলে যাওয়ার পরে পিটিয়ে, নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলা হলো, গুজব হলো তিনি ছেলে ধরা, এবং পরবর্তীতে সাইবার ক্রাইম বলা যেতে পারে এটাকে, ফেসবুকের মাধ্যমে গুজব ছড়ানো হলো ইনবক্সে ইনবক্সে যে পদ্মা সেতু তৈরি করতে প্রচুর মাথা লাগবে, এবং সেই মাথার যোগান দেবার জন্য বিভিন্ন স্কুলকে সরকার পরামর্শ দিয়েছে এবং স্কুলের প্রতিও মানুষের গুজব তৈরি করে দেওয়া হলো। এর পাশাপাশি সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ চলছে, ধর্ষণের একটা মহোৎসব চলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ কি উদ্ভট উটের পিছে চলছে না? আমার তো মনে হচ্ছে শামসুর রহমানের সেই আক্ষেপের বাংলাদেশে কি আমরা এখন আবার ঢুকে পড়েছি, না এখান থেকে উত্তরণের কি পথ আছে? যে উত্তরণের জন্য সরকারকে যে যে পদক্ষেপ নিতে হবে, আদৌ কি সরকার তা নিতে পারছেন? প্যানেলের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ শ্রাবণী সুর আপনাকেও। আমরা এবার যাচ্ছি প্রথমেই অধ্যাপক মিজানুর রহমানের কাছে।
জি, দেখুন, উনি তো বেশ কয়েকটি প্রশ্ন উত্থাপন করেছেন এবং সবগুলো প্রশ্নের বিশদ ব্যাখ্যা প্রয়োজন, তবে যেহেতু সময় স্বল্পতা রয়েছে তাই আমি খুব ছোট্ট করে কয়েকটি কথা বলব।
বলুন।
একটি হচ্ছে যে দেখুন, এই এত বছর পরেও আমরা যেখানে আমাদের শিক্ষার হার নিয়ে নানাখানে আমরা গর্ব করে থাকি এবং আমাদের অর্থ সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন যে করছে এবং অধিকারের ক্ষেত্রটা কতটা সংকুচিত এটা আমরা বলতে অনেক সময় লজ্জাবোধ করি, এর কারণ হচ্ছে এখানে যে দেখুন কি ধরনের কুসংস্কার ছড়ানো আজ পর্যন্ত আমাদের সমাজটি রয়ে গেছে, এটাকে একটি দিক। আরেকটি দিক যে গুজব ছড়ানোর পিছনে যে কোন ধরনের ষড়যন্ত্রমূলক অভিসন্ধি কাজ করছে না এটি কিন্তু উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তবে সেটি খুঁজে বের করবার এবং সনাক্ত করবার দায়িত্ব আইন শৃঙ্খলাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী নিশ্চয়ই তারা সেই কাজটি করে দেখবেন। তো আমার কাছে যেটি সবচেয়ে আমার কাছে মানে স্পর্শকাতর এবং আশঙ্কা শঙ্কা বলুন বা দুশ্চিন্তার জায়গা বলুন সেটি হচ্ছে গণপিটুনি, কেননা এর মাধ্যমে যেটি স্পষ্টতই প্রকাশিত হচ্ছে সেটি হচ্ছে যে মানুষের সাধারণ মানুষের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনের উপরে যেন আস্থা একদমই উবে গেছে এবং এই যে আস্থাটি নেই বা আস্থাহীনতার একটা সন্ধিক্ষণে আমরা পৌঁছেছি এটি কিন্তু একদিনে সৃষ্টি হয়নি এবং এটি তাৎক্ষণিক যে মানে খুব একটি যে উত্তরণের পথ আছে তেমনটি নয়। তবে এটি একটি দুশ্চিন্তার কারণ, কেননা মানুষ মনে করে যে আমি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয় প্রার্থী হই, আমি যদি আইনের প্রার্থী হই, আমি যদি ন্যায় বিচার প্রার্থী হই, তাহলে আমি সেখান থেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হব এবং আইনের পথে কোনো কিছু চলবে না। সুতরাং আইন নিজের হাতে তুলে নিয়ে তাৎক্ষণিক যে ন্যায় বিচার সেটি নিশ্চিত করতে হবে, যেটি কোনো মানে সভ্য সমাজ কশিনকালে কখনো গ্রহণ করেনি এবং যা থেকে বিরত থাকা প্রত্যেকটি মানে নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু তদুপরি এই আস্থাহীনতার কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে। এই কথাটি যারা মানবাধিকার কর্মী বুদ্ধিজীবী মহল আমরা অনেক আগেই কিন্তু আমরা উচ্চকিত এই ব্যাপারে আমরা সমালোচনা করে এসেছি, বলে এসেছি যে আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প থাকতে পারে না এবং কেউ বা কেউ কোনো বাহিনী বা কোনো সংস্থাই আইনের ঊর্ধ্বে নয় এবং প্রত্যেকেরই একটা জবাবদিহিতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করা দরকার। এটি বোধ হয় এখন নিশ্চয় সকলেই আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সক্রিয় উদ্যোগ গ্রহণ করবেন।
ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট দিলরুবা শারমিন।
জি
বলুন।
আসলে দিদি তো মোটামুটি সবই উত্তর বলে দিয়েছেন, সুতরাং তাদের সাথে এটুকু যোগ করতে পারি যে আসলে উত্তরণের পথ কি, উত্তরণের পথটা হচ্ছে সমাজে যে অসহিষ্ণুতা বেড়েছে, মানুষের সহনশীলতা কমেছে এবং সহ্য ক্ষমতা, ক্ষমা করা, ভুলে যাওয়া এগুলো যে কমে গেছে এবং মানুষের প্রতি যে মানুষের মানবিক বোধ এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে কমে এসেছে আমি বলবো না, বলবো বিলুপ্ত হয়ে যাচ্ছে। নইলে দেখুন যে ছেলে ধরা সন্দেহ করুক বা যে যাই করুক গণপিটুনি একটা কেমন একটা ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে আমাদের স্যার উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা আস্থা ফিরিয়ে আনতে হবে এবং এটা আইনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন বেসিক্যালি তাদেরকেই আনতে হবে। জনগণ কিন্তু আসলে বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কিন্তু আমাদের বিভিন্ন বাহিনী তাদের ক্ষমতার নানা প্রকার ব্যবহার এবং অপব্যবহার সর্বোচ্চ ব্যবহার করে করে এমন একটা পর্যায়ে এনেছে যে আজকাল মানুষের ধৈর্য সহ্য সবই কমে যাচ্ছে। যে আমি যদি আজকে কোনো একটা বিচার থানাতে দেই সেটার পিছনে তদবির লাগবে, সেটা যদি কোর্টে নিয়ে যাই দিন মাস বছর পার হবে, এই পক্ষ সময় চাইবে তো ওই পক্ষ সময় দিবে, এই যে সময় ক্ষেপণ এবং দিনের পর দিন বিভিন্ন মামলায় যখন দেখেছে সাধারণ জনগণ, তার মানে এই না যে আমি অসহিষ্ণুতা সাপোর্ট করছি, আমি বলছি যে মানুষকে সহিষ্ণু করার জন্য বা এই অবস্থা থেকে উত্তরণের জন্য রাষ্ট্র পরিচালনায় যে বা যারাই আছে, বাহিনীতে যে বা যারাই আছে, আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর প্রশাসন বলেন, প্রত্যেকে তার নিজের নিজের দায়িত্বটা পালন করতে হবে। এটা করলে পরে একমাত্র মানুষের মাঝে আইনের প্রতি আস্থা ফিরে আসবে, মানুষ বুঝবে মানবিক বিষয়গুলো বুঝবে। এবং আরেকটা জিনিস আমি খুব লক্ষ্য করি, এইসব অসহিষ্ণুতা তাৎক্ষণিক আইন নিজের হাতে তুলে নেয়া, নিজেই বিচারক হয়ে যে সেখানে বিচার করে পিটিয়ে মেরে ফেলা, নানাবিধ ঘটনা, এর বাইরেও অনেক অসংখ্য ঘটনা যে গতকাল দেখলাম যে একটা কাজের মেয়ে দশতলা ১৫তলা বিল্ডিং এর দশতলা ঝুলছে। তো সুদীপ্ত সালাম একজন ফটো সাংবাদিক ক্যাপচার করেছে ছবিটা, তো পরবর্তীতে যাই হোক আইনের লোক থানা পুলিশ ওখানে হস্তক্ষেপ করাতে সমাধান হয়েছে। তো থানা পুলিশ প্রশাসন স্থানীয় মেম্বার বা যারা আছেন জনপ্রতিনিধি, এরা যদি সবাই মিলে যদি সহযোগিতা করে, উত্তরণের পথটা আসলে ওটাই, জনগণকে আইন আদালতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে, এটাই উত্তরণের পথ।
জি, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে ডক্টর শাহদিন মালিক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। ডক্টর শাহদিন মালিক সুপ্রিম কোর্টের আইনজ্ঞ। ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগতম। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি করেছেন ঢাকা থেকে তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আমি ঢাকা বাংলাদেশ থেকে তাসনিম আফিফা বলছি। সাম্প্রতিক সময়ে আমরা জানি যে পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এমন ভিডিওকে কেন্দ্র করে গণপিটুনিতে বাংলাদেশে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এমন কি ভিত্তিহীন এবং কুসংস্কারাচ্ছন্ন গুজবের কারণে একদিকে যেমন নিরীহ নিরাপরাধ লোকেরা প্রাণ হারাচ্ছেন, অন্যদিকে দেশে এক ধরনের অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হচ্ছে। আমার প্রশ্ন, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়ার মূল কারণটা আসলে কি এবং এটি মোকাবেলায় সরকার এবং সাধারণ জনগণের কি ভূমিকা পালন করা উচিত বলে আপনারা মনে করেন?
ধন্যবাদ আপনাকেও তাসনিমা ফিফা। আমরা এ নিয়ে একটু আগে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তো এখন তো আরেকটা আমরা প্রশ্ন পেলাম। আমি যাচ্ছি ডক্টর শাহদিন মালিকের কাছে। জি,
গুজবে কম বেশি সব দেশের লোকই, সব দেশে কিছু কিছু গুজবে বিশ্বাস করে। এখন কোন গুজব কখন তারা বিশ্বাস করবে বা কোন গুজব লোকের বেশি সত্যি মনে করবে, এটা অনেকগুলি সার্বিক অবস্থার উপরে নির্ভর করে। এখন যে লোকে গুজবে বিশ্বাস করে মানুষ পিটিয়ে মেরে ফেলছে, এর কারণটা আমার কাছে প্রধান যেই কারণ এটা হলো যে এখন মানুষ মারাটা আমাদের জন্য খুব স্বাভাবিক হয়ে গেছে। এখন প্রত্যেকদিনই আমরা দুর্ঘটনায় দেখছি 5 জন 10 জন 20 জন মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। এই ধরেন গত প্রায় 15 বছরে পুলিশের হাতে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে। দেখুন, মারাটা মানে মানুষ নিহত হওয়াটা স্বাভাবিক হয়ে যায়, তখন কিন্তু লোকে যেই কাজটা স্বাভাবিক সেইটা করতে অতটা ইতস্তত হয় না বা অতটা বিরত থাকে না। একটা অস্বাভাবিক কাজ করতে গেলে হ্যাঁ লোকে 4 বার চিন্তা করবে, ভাববে। আমাদের দৃষ্টিতে আমাদের দেশে গত কয়েক বছরে বা 1.5 দশক ধরে এই নিহত হওয়া, মানুষ মেরে ফেলা, এটা খুব স্বাভাবিক হয়ে গেছে। এখন ওই জন্য যারা গণপিটুনিতে অংশগ্রহণ করছেন তারাও এটাকে আমার মনে হয় যে খুব যে খারাপ কাজ করছেন সেটা মনে করছেন না। ধরেন ওই যে একজন লোক মারা গেল, পুলিশ বলে সে 10টা মামলার আসামি, তো সে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, এই কথাটা কেউই বিশ্বাস করে না। কিন্তু পুলিশ যখন করছে তার মানে সাধারণ মানুষ ভাববে এটা এত খারাপ কাজ কি? একজনকে যদি আমি দোষী মনে করি এবং সাথে সাথে তার মৃত্যু নিশ্চিত করাটা যদি সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী এতদিন ধরে করছে, তাহলে আমরাও সেই কাজ করি, আমরা তো পুলিশের মতোই কাজ করছি। আর যে দুর্ঘটনার কথা বললাম, এত লোক মারা যাচ্ছে, এত কিছু হচ্ছে প্রত্যেকদিন পত্রিকায়, এখন আমার মনে হয় যে দুর্ঘটনাটাও স্বাভাবিক হয়ে গেছে। আমি তো বলি যে আগে ধরেন 10 বছর আগে রাস্তায় যাচ্ছি, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখে যে মানুষ পড়ে আছে, আমরা সবাই হয়তো থামতাম, থেমে হয়তো কিছু করার চেষ্টা করা বা সাহায্য করা। এখন আমার ধারণা দুর্ঘটনা দেখলে বেশিরভাগ লোকই গাড়ি বা বাস না থামিয়ে চলে যাবে, কারণ জিনিসটা স্বাভাবিক হয়ে গেছে। ওই গণপিটুনিটা হচ্ছে আমার মনে হয় মৃত্যু এটা স্বাভাবিক হয়ে গেছে, সেটাই হলো প্রধান কারণ।
হ্যাঁ, কিন্তু সেটা মনে করলে তো চলবে না, কারণ যদিও প্রধান কারণ মনেও করে, তারপরেও প্রশ্ন থেকে থাকে যে মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করাটা মোটেই সম্মত কাজ নয়। আমি ডক্টর মিজানুর রহমানের কাছে যাচ্ছি। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে এই গণপিটুনি যারা চালাচ্ছে তাদের মধ্যে কিন্তু বেশিরভাগই তরুণ সমাজ, ও অন্যরা তামাশা দেখছে, কিংবা দেখা যাচ্ছে যে তাদের মোবাইল ফোনে তারা ভিডিও করছে, ছবি তুলছে, কিন্তু এদিকে কোনো খেয়াল নেই কাউকে রক্ষা করার ব্যাপারে। এই যে সমাজের এই যে অধঃপতন, এটাকে ডক্টর মিজানুর রহমান আপনি কিভাবে দেখেন?
আমি দেখুন ডক্টর সাদির মালিক যা বলেছেন আমি তার সঙ্গে পূর্ণ সহমত আমি পোষণ করছি, কিন্তু এর বাইরে গিয়ে আমি একটু কথা বলি। আপনি যথার্থ বলেছেন যে এই গণপিটুনিতে প্রধানত যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে তরুণ সমাজ। ফলে কেন এর প্রধানতম কারণ যদি আমি স্পষ্ট করে ছোট্ট কথায় বলি, সেটি হচ্ছে তাদের এই সমাজ এবং রাষ্ট্রের ভেতরে তাদের অভ্যন্তরে একটা ক্রোধ, একটা ক্ষোভ, একটা ত্রহ কাজ করছে। তারা কোনো ভাবেই এই সমাজ এবং রাষ্ট্রকে যেন ঠিক নিজের রাষ্ট্র মনে করতে পারছে না, কারণ আপনার আমার চাকরির সংস্থান নেই, আমি লেখাপড়া শেষ করেছি কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছি না যে কিভাবে আমার জীবন চালাবো, আমি কুল কিনারা পাচ্ছি না কারণ আমি নিরাপদ সড়ক চেয়েছিলাম কিন্তু উল্টো আমার বিরুদ্ধে মামলা করে আমি হয়রানির শিকার হচ্ছি, কিন্তু সড়কের নিরাপত্তা হয়নি। আমি আমার অন্যান্য ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমি কোর্টে আন্দোলন করেছি, কোর্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেখানে আমাকে রাষ্ট্র ভুল বুঝেছে এবং বুঝে এখনো আমাদের পিছনেই যেন রাষ্ট্র তার চর লাগিয়ে রেখেছে এবং নানাভাবে নাজেহাল করা হচ্ছে, কিন্তু যে লক্ষ্যে আমরা পৌঁছতে চেয়েছিলাম নাগরিক হিসেবে তা থেকে আমরা বঞ্চিত হয়েছি নানা কারণে, কিন্তু তরুণদের ভিতরে একটা ক্ষোভের জন্ম হয়েছে। এগুলো হচ্ছে সেই পুঞ্জীভূত ক্ষোভের পরিপ্রকাশ এবং খুবই মারাত্মক ভাবে, খুবই আমি বলবো বর্বরোচিত ভাবে সেই এই প্রকাশটি ঘটছে। এবং এই প্রকাশে আরো একটি কারণ আছে, সেটি যখন আমি দেখি যে বছরের পর বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় প্রশ্রয় প্রাপ্ত হয়, তখন কিন্তু মনে হয় এটিও বোধহয় একটি পথ হতে পারে আমার ক্ষোভের এবং আমার মানে মত অনুসারে কোন একটি বিচার পাওয়ার মধ্যে একটি পথ গ্রহণযোগ্য হতে পারে। এমনি কিছু না যে কথাটা ডক্টর সাদির মালিক বারবার বলেছেন এবং এই কথাটাই বলতে হয় যে এখন আমাদের সমাজ হয়ে গেছে স্মরণের পর্যায়ে চলে এসছে, কেননা আমরা দেখছি যে আমাদের রাষ্ট্রের তরফ থেকেই যেন এগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এমনকি যারা এরকম কাজে পারদর্শিতার পরিচয় দিয়েছেন অনেকে আবার পুরস্কৃতিও করা হচ্ছে। এই কাজগুলো এই দেখতে দেখতে আমাদের এমন ভাবে শুনে গেছে আমরা এটা করছি এবং যখন আমরা ভিতরে কোনো ক্ষোভ জন্মাচ্ছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তখন আমি পথটিকে বুঝে নিচ্ছি।
জি
বড় যে এটা আমাদের কামনীয় নয়, এটা কাঙ্ক্ষিত নয়, এটা প্রত্যাশিত নয়, সুতরাং কি করতে হবে আবার কিন্তু সে একটি প্রশ্ন যে আমাদের আইনের শাসনের পথটাকেই একমাত্র বিকল্প হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে, মানুষের মুক্ত চিন্তার এবং মুক্ত বুদ্ধির চর্চার যে স্বাধীনতা সেই জায়গাগুলোকে আরো প্রশস্ত করতে হবে, প্রসারিত করতে হবে, কেননা আমার বুকের ভেতরে কোনো কথা যেন চাপা রেখে সেই 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 ভারটি যেন আমাকে বয়ে বেড়াতে না হয় এরকম একটা অবস্থার সৃষ্টি করাটা বাঞ্ছনীয়।
জি অ্যাডভোকেট দিলরুবা শারমিন।
জি আমি তো বলতে চাচ্ছিলাম যে আপা যেটা প্রশ্ন করেছিলেন যে পদ্মা সেতুতে রক্ত লাগবে মাথা লাগবে, তো এই যে গুজবটা যার জন্য সাতজনের মৃত্যু হলো, তো আমার আসলে মনে হয় যে এখানে একটা অত্যাচার কাজ করছে ধর্মের একটা অপব্যাখ্যা দেবার, এটা একটা ব্যাপার, অন্ধকার জগতে আবার ফিরিয়ে এনেবার। হ্যাঁ সেই আমরা আইএমএ জাহেলিয়া যুগটা যদি আমরা বলি, অত্যাচার কাজ করে যাচ্ছে সেটা যেই হোক। আরেকটা হচ্ছে যে তরুণ সমাজ, স্বাধীন ভাই যেটা বললেন যে তরুণ সমাজ মূলত এই কাজগুলোতে লিপ্ত হয়ে পড়ছে এবং কিছু মানুষ দেখছে ভিডিও করছে, আসলে এই তরুণ সমাজটা কেন এটা করছে বা করতে আগ্রহী হচ্ছে উৎসাহ বোধ করছে, এক্ষেত্রে আমি আসলে যেটা অনুভব করি যে রাজনৈতিক একটা প্রচ্ছন্ন এবং সরাসরি প্রশ্রয় এই তরুণ সমাজ পাচ্ছে। আমরা যদি রাজনৈতিক দলগুলো আমরা মিছিল মিটিং দেখি, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে এবং যারা অতীতে ছিলেন, উভয়ের কথা আমি বলছি, সবসময় দেখা গেছে যে তরুণ সমাজকে কাজে লাগিয়ে মিছিল মিটিং হোন্ডা বাহিনী, হ্যাঁ বিশাল বহর, একজন কেউ আসছে তো এয়ারপোর্ট থেকে শুরু করে সব দখল, লঞ্চ ঘাট থেকে শুরু করে সব দখল, বাস স্ট্যান্ড স্টেশন সমস্ত জায়গা দখল করে তরুণ সমাজ উদ্যম উত্তাল বাতাল করে তুলছে স্লোগানে স্লোগানে, তো এই তরুণ সমাজকে মানে সঠিক পথে ব্যবহার না করে এত বেশি রাজনৈতিক দলগুলোর প্রধানরা নীতি নির্ধারকরা নানাভাবে ব্যবহার করেছে, যে জন্য এই তরুণ সমাজ ওই প্রকাশ্য দিবালোকে রিফাতকে হত্যা করতে পারছে, আবার রেণুকে হত্যা করতে পারছে, আবার ওই পদ্মা সেতুর শিলা তুলে ধর্মের অপব্যাখ্যা করে মাথা নিয়ে নিচ্ছে, এরকম করতে পারছে। তো আমার মনে হয় আমি যেমনি ভাবে বললাম আইন বিচার এবং পুলিশ প্রশাসন বা বিভিন্ন বাহিনীর কথা, আমি মনে করি এই অস্থির অবস্থার জন্য রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে এবং অতীতেও ছিল, তারা বিশাল ভূমিকা রেখেছে, নেতিবাচক ভূমিকা রেখেছে।
জি, আমাদের একজন শ্রোতা নাজিম মাহমুদ, তিনি ইমেলে একটা ঘটনার বর্ণনা করেছেন যেখানে পকেটমার ভেবে একজনকে মারা হচ্ছিল, এবং আবার কেউ কেউ বললো যে না, আমরাই তাকে ধরে মারি, কারণ পুলিশের হাতে দিলে তো পুলিশ টাকা খেয়ে ছেড়ে দেবে। তো এই যে আস্থাহীনতা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপারে, সেই জিনিসটা তিনি তার ইমেল বার্তায়, ফেসবুক বার্তায় তিনি ব্যক্ত করেছেন, এবং ওই রকমই একটা কথা ডক্টর শাহদিন মালিকও বলছিলেন, অন্যরাও বলছিলেন। তো আমরা এবার পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাই। হ্যালো, হ্যালো,
জি, আমি আমি দিদারুল ইকবাল বলছি।
জি, দিদারুল,
রেডিও ক্লাব মিরপুর ঢাকা থেকে।
জি বলুন।
আজকের অতিথিদের আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে ভয়েস অফ আমেরিকা আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে চলমান যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে এই ধরনের একটি আলোচনার আয়োজন করেছে, এই জন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমি যে প্রসঙ্গটা নিয়েই প্রশ্নটা করতে চাচ্ছি।
আপনার প্রশ্নটাই বলুন, সরাসরি প্রশ্নটা বলুন, কারণ আমাদের হাতে খুব সময় কম। জি
জি জি, আমরা আসলে দেখে আসছি যে সেই ছোটবেলা থেকেই শুনে আসছি যে যে এই গুজব সংক্রান্ত যে বিষয়গুলি, এগুলি খুব একটা মহামারী আকারে ছিল না। আমরা শুনছি ছোটবেলায় যে কোন ব্রিজ করতে গেলে বা সেতু করতে গেলে সাধারণত সেখানে নরবলি দিতে হয় বা মাথা লাগে, এরকম শুনে আসছি, কিন্তু সেটা নিয়ে কোন রকম ওই ধরনের সমাজে প্রভাব পড়তে দেখিনি যেটা আমরা এবার দেখলাম, যে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে সেও জানে না তাকে কি কারণে হত্যা করা।
প্রশ্নটা, আপনার প্রশ্নটা প্লিজ,
তারাও কিন্তু কি কারণে মারছে। আমি এখানে জানতে চাচ্ছি অতিথিদের কাছে যে আমরা এটা একটা জিনিস লক্ষ্য করেছি, এই যারা এই মারামারির সাথে সম্পৃক্ত, গুজবের মূল সংঘর্ষের সাথে সম্পৃক্ত, তাদের বয়স কিন্তু অনেকেরই কম, এবং দেখা যাচ্ছে তারা প্রায় 18 বছরের নিচে। তো এই ক্ষেত্রে যারা অতিথি রয়েছেন তাদের কাছে জানতে চাচ্ছি যে এখানে কি কোনো কৌশলে এখানে শিশুদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা, কারণ আমরা জাতিসংঘের নীতিমালা অনুযায়ী জানি যে 18 বছরের নিচে সকলে শিশু এবং এদেরকে বড় ধরনের কোনো শাস্তি দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে এই যে হত্যাকাণ্ডগুলির সাথে যারা সম্পৃক্ত হয়েছে বা আমরা দেখছি সেখানে তাদের বয়স কম, তো এটা কি একটা কোনো কৌশলে শিশুদেরকে ব্যবহার করা?
জি, ধন্যবাদ, ধন্যবাদ দিদারুল ইকবাল। আপনার এই প্রশ্নের উত্তরের জন্য আমি ডক্টর শাহদিন মালিকের কাছে যাচ্ছি। শিশুদেরকে কি ইচ্ছে করে ব্যবহার করা হচ্ছে? জি বলুন।
আমরা সবকিছু এখন আমরা সারা দেশ এই ষড়যন্ত্র মানে যে নরবলি দেওয়ার মতো এখন আমরা কোনো সবকিছুর পিছনে ষড়যন্ত্র খুঁজি। আমরা এখন ওই গুজবের মতো খুব ষড়যন্ত্রে বিশ্বাসী একটা জাতিতে পরিণত হচ্ছি। আমার কাছে উত্তরটা খুব সোজা, যে আইনে একটা প্রভোকেশন বলে কথা আছে, মানে অতিমাত্রায় কাউকে উত্তেজিত করা, এবং কেউ উত্তেজিত হলে অঘটন ঘটাতে পারে। দেখুন, আমার এই সাতুর্ধ বয়সে আমি তো খুব সহজে উত্তেজিত হব না, কিন্তু ধরুন 40 বছর আগে আমার যখন 20 বছর বয়স ছিল ওই রকম আর কি, তখন ওই বয়সে লোকের উত্তেজনাটা বেশি কাজ করে, মানে লোকে সহজে উত্তেজিত হয়ে পড়ে। মানে মারামারিরা ওই তরুণরা করে, বুড়োরা মারামারি করে না, ঘুষাঘুষি করে না। আমার মনে হয় যে ওই এই নরবলির গুজবে যারা উত্তেজিত হচ্ছে না, স্বাভাবিক ভাবেই তরুণরা বেশি উত্তেজিত হবে, আমার কাছে এটাই মনে হচ্ছে স্বাভাবিক। এবং এই জন্যই আমরা অপেক্ষাকৃত কম বয়সী তরুণ তাদেরকে এখানে বেশি সক্রিয় হতে দেখছি।
জি, পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন মনিরুজ্জামান নাসিম আলী পিরোজপুর থেকে। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম আলী পিরোজপুর থেকে বলছি। মাসখানেক ধরে গুজব বাংলাদেশে বিভিন্ন সেক্টরে আমরা লক্ষ্য করেছি যে ছড়িয়েছে, প্রধানত পদ্মা সেতুর বিষয় নিয়ে তেল ভরা গুজব ছড়িয়ে সরকারটি হত্যাকাণ্ড সংঘটিত। এই বিষয়ে কি আমাদের সামাজিক অস্থিরতা, আইনের প্রতি মানুষের আস্থাহীনতা, সরকারের প্রতি এক ধরনের আস্থাহীনতা বা বিশ্বাসহীনতা বলি, অনাস্থা বলি, এ থেকে প্রসূত কিনা? এবং সরকার, প্রশাসন, পুলিশ, মন্ত্রিসভার সদস্যরা, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে যে উদ্যোগ নিয়েছেন এর মাধ্যমে প্রশমিত হচ্ছে, কিন্তু এটাকে যে মাঝে মাঝে বিরোধী দলের কাজ বলে সরকারের পক্ষ থেকে বা সরকারের মন্ত্রিসভার সদস্যদের পক্ষ থেকে অভিযোগ আনা হচ্ছে, তাহলে ভারতে যে গুজব ছড়িয়ে, ছেলে ধরা গুজব ছড়িয়ে সেখানে এই ধরনের গণপিটুনি, এর মধ্যে দেখা গেল তিনজন কংগ্রেস নেতাকেও গণপিটুনির শিকার হতে হয়েছে, এর মধ্যে কি কোনো বাংলাদেশ ভারতের কোনো আঞ্চলিক বিষয় আছে না? এগুলো এক ধরনের স্থিরতা থেকে এইসব প্রশ্ন করা হচ্ছে বা এইসব অপবাদ দেওয়া হচ্ছে।
ধন্যবাদ। আমি অধ্যাপক মিজানুর রহমানের কাছে যাচ্ছি।
দেখুন, আমি আমি আসলে আমার কল্পনার মাত্রাটা অত বেশি আমি প্রলম্বিত করতে চাইছি না। আমার মনে হয় যে ঘটনা যদি ঘটছে, সেই ঘটনা কেন ঘটছে তার বহুমাত্রিক একটা ব্যাখ্যা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমি দিয়েছি
মালিক
দিয়ে আমার একটু যদি বক্তব্য যদি একত্রিত করা যায়, তাহলে বোধহয় মোটামুটি একটা চিত্র আমরা পাবো যে কেন এই ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনা থেকে উত্তরণের কোন পথ আসলে আমাদের সামনে কি হতে পারে বাস্তবসম্মত, সেটাই কিন্তু আলোচনা হয়েছে। আমার তো মনে হয় না যে এই ব্যাপারে নতুন কিছু বলবার কিছু আর রয়েছে আমার পক্ষে।
আচ্ছা, দিলরুবা শারমিন, আপনি কি মনে করেন যেমন অভিযোগ ওঠে যে সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কিংবা বিরোধী দল এটা করাচ্ছে, আবার একটু আগে আমাদের প্রশ্নকর্তা এটা বললেন যে অনুরূপ ঘটনা আমরা ভারতেও দেখেছি, তো আপনি কি মনে করেন?
দেখুন, প্রত্যেকটা গণতান্ত্রিক দেশেই সরকার থাকবে, বিরোধী দল থাকবে, বিরোধী মত থাকবে, নানান একটা পরিবারের মধ্যেই থাকে, তো দেশেও থাকবেই। তো সরকারের, বর্তমান সরকারের যে কোনো কাজ, বিরোধী দল যদি খুব শক্তিশালী বিরোধী দল হয়, ডেফিনেটলি তারা প্রতিবাদ করবে এবং সংশোধন করবে, এটা নিয়ে কোনো কথা নাই। আর চক্রান্তের কথা যদি বলতে চান, শব্দটা যদি চক্রান্ত হয়, তাহলে আমি বলবো যে সেই যুগে যুগে প্রত্যেকটা ইতিহাস যদি আমরা ঘাঁটি, চক্রান্ত চলবেই। রাষ্ট্রীয় ক্ষমতায় যে বাজার থাকবে তাদের ভিতরে এবং বাইরে দু জায়গায় চক্রান্ত চলবে। আমরা যদি সবসময় এভাবেই ভাবি যে যে কোনো কিছু প্রতিবাদ করা মানেই সে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, এটা ভুল। কারণ তাই যদি হতো, তাহলে 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পিছনে যে মানুষটি দায়ী, খন্দকার মোস্তাক, তিনি কিন্তু বিরোধী দলের কেউ ছিলেন না, তিনি ছিলেন সরকারের ভিতরে এবং বঙ্গবন্ধুর পদলেখনকারী একজন। সুতরাং এ কথা ভাববার সুযোগ নাই যে কোনো কিছু ঘটলেই বিএনপি করছে বা অমুক করছে বা তমুক করছে। এ কথা আমরা নিজেরাও বলতে পারি যে সরকারের ভিতরেও এই চক্রান্ত হতে পারে, সরকারের বিরুদ্ধে হতে পারে, কিন্তু ওই পর্যায়ে আমি যাব না। আমি এটুকু বলতে চাই যে এই যে গুজব হোক, গণপিটুনি হোক বা এই যে চক্রান্ত হোক, সবকিছু একভাবে যদি আমরা বলে ফেলি একটা পজিশন থেকে, প্রত্যেকটা পজিশনের একটা ওজন আছে, আমি যে পজিশনে অবস্থান করছি সেই পজিশন থেকে যদি আমি বলে ফেলি একটা এইরকম দুর্বিষহ ঘটনা, গণপিটুনি অথবা মাথা উপরে নিচ্ছে, ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে, প্রকাশ্য দিবালোকে মানে চাপাতি দিয়ে হত্যা করছে এক যুবক আর এক যুবককে, আমি যদি বলে দিই এক কথাতেই যে এটা বিএনপি জামাত চক্রান্ত, এইটা হবে আমার জন্য সবচাইতে ভুল। রাষ্ট্রের যে কোনো অবস্থায় থেকে আমি যদি বলে দিই এটা ঘটেছে বিএনপি করেছে, এটা ঘটেছে জামাত করেছে, তাহলে সেটা ভুল হবে। একথা আমি বলতে চাই, যদি সেটা আপনি মনেই করেন, একজন মন্ত্রী বা একজন সেই পর্যায়ে একজন মানুষ যদি এটা মনে করেন যে এটা জামাত বা বিএনপি করছে, সেক্ষেত্রে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।
অবশ্যই
আপনি একটা ফাঁকা বলি মাঠে বলে দিতে পারেন না, এটাই আমার বক্তব্য।
হ্যাঁ, আসলে পুরো ব্যাপারটাই আজ অনুমানের, এবং প্রশ্নটা উঠছে এই কারণে, কেবল গণপিটুনির কারণে নয়, এই গুজবের কারণে যে পদ্মা সেতুর মতো অত্যন্ত একটি ইতিবাচক, অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত ইতিবাচক একটি কাজ, যা বাংলাদেশের অবকাঠামোকে অনেক বেশি শক্তিশালী করবে, সেই পদ্মা সেতু নির্মাণে মানুষের রক্ত বিসর্জন দেওয়া হচ্ছে, বিশেষ করে শিশুদের, এই কথাটা রটনা যে বা যারাই করুক না কেন, সেটা যে নিশ্চয়ই উন্নয়নমূলক কার্যক্রমে সহায়ক হবে তা নয়। মানুষ এইরকম গুজবে বিশ্বাস করতে করতে যদি কোনোদিন এই কথা দাঁড়িয়ে যায় যে না পদ্মা সেতু নির্মাণ চলবে না কারণ সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে, তাহলে তো উন্নয়নমূলক কার্যক্রমই থমকে যাবে। সেই আশঙ্কা থেকেই এই প্রশ্নগুলো উঠছে। ডক্টর শাহদিন মালিক, আপনি কি মনে করেন?
না, এটা তো আমার মনে হয় না যে একটা গুজব, হ্যাঁ গুজব ছড়ানো এবং গুজব ছড়ানোর ফলে লোকে বিশ্বাস করবে এবং বিশ্বাস করে পদ্মা সেতু বিঘ্নিত হবে, আমার মনে হয় যে এর থেকে কাল্পনিক চিন্তা কিছুই হয় না। গুজব ছড়াতে পারে, হ্যাঁ কেমন কিছু এই যে এই গণপিটুনি ঘটনা ঘটছে, কিন্তু এইটা থেকে আমার মনে হয় না কোনো মানে কোন যত বড় ষড়যন্ত্রকারী হোক, আমি তত্ত্বের খাতিরে ধরে নিচ্ছি যে এই ষড়যন্ত্র করে সে পদ্মা সেতুকে আজকে দিয়ে বা বিলম্বিত করবে, আমার মনে হয় যে এটা রূপকথা কল্পনাকেও হার বানিয়ে যায়।
জি, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যাচ্ছি টেলিফোন লাইনে, আছেন আরাফাত চৌধুরী। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আপনি কোত্থেকে বলছেন বলেন?
আমি চট্টগ্রাম থেকে।
জি, আপনার প্রশ্নটা শুধু বলেন, মন্তব্যের দরকার নেই, প্রশ্নটা সংক্ষেপে বলেন। জি,
না প্রশ্নটা হচ্ছে কি ওই যেটা গুজব বলছেন এগুলো কিন্তু জনগণের বলেন মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যে ওর পছন্দ মতো কিছু হচ্ছে না, এটা তো গুজব রটানো হচ্ছে, কিছুটা গুজব কিন্তু আমার পছন্দ মতো এটা হচ্ছে না, আমি খুব কিভাবে যাবো, এটা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ যে জনগণের মতো কথা মতো বোধ হয়নি, আবার জনগণের কথা মতো কোনো উন্নয়ন হচ্ছে না। ধরুন আমার তো পার্সোনালি একটা ক্ষোভ আছে, আমার সুন্দরবনটা ধ্বংস করে দিচ্ছে, তো কথার কথা যদি আমি গুজব রটাচ্ছি না, যারা রটাচ্ছে তাদের কথা বলছি, তো এইরকম একটা আমার মতো সুন্দরবনটাকে আমি সারা জীবনের জন্য হারাচ্ছি, তো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে এগুলো কিন্তু শিখতে হয়। দেখেন না, ও একদম মাকে মেরে ফেলতেছে, বাবাকে মেরে ফেলতেছে, ছেলে আবার মাকে মেরে ফেলছে, কিন্তু সবই ক্ষোভের বহিঃপ্রকাশ, এগুলো সবগুলো যে পূর্ব পরিকল্পিত তার ঘটনা না, এগুলো কিন্তু ইনস্ট্যান্ট মাথায় আসছে, দেন ওকে প্রভাই ফেলতেছে, ঘুমের মধ্যে জবাই করে দিচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। এগুলো ধরেন দীর্ঘদিনের লাইফ ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে গুজবগুলো হচ্ছে। এক্ষেত্রে হ্যাঁ গুজব করতেছে, এটাকে আইনের আওতায় আনতেছে না কেন, মাঠপর্যায়ে যে পুলিশ বাহিনী আছে ওদের সাথে যারা তাকে দুষ্কৃতিকারী যারা থাকে তাদের সাথে যোগসাগর থাকে, ওরা আর্থিক লেনদেনের ফলে ওরা মূল দোষী যারা উঠে আসছে না, যে কোনো অপরাধী থেকে এখন পুলিশ শাস্তির যেতে টাকার উপর নির্ভরশীল করে দিচ্ছে, যার ফলে গিয়ে তৃণমূল পর্যায়ে যারা গ্রাম অঞ্চলের গুজব রটাচ্ছে বা অন্য কাজে অপরাধী হচ্ছে, ওই ক্ষেত্রে এগুলো বিচার না হওয়ার সংস্কৃতি থেকে বারবার
অপরাধী
রটাচ্ছে।
আপনার কোনো প্রশ্ন আছে?
আমি বলতে পারবো
না, আর তো বলার সময় নেই। আপনার কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন আছে মানে এখানে আসলে আমি ওটা জানি না, এই জন্য ওদের থেকে প্রশ্ন করতে পারতাম আর কি, অতিথি কে আছে জানলে।
না, অতিথি তো আছেন, আমরা এর আগেই জানিয়েছি অধ্যাপক মিজানুর রহমান রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, যিনি একসময় বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন। ডক্টর শাহদিন মালিক আছেন, যিনি সুপ্রিম কোর্টের আইনজ্ঞ, এবং অ্যাডভোকেট দিলরুবা শর্মিন আছেন। তো এরাই আছে
রহমানের
কাছে
একটা প্রশ্ন রাখতে
চাই। কার কাছে?
অধ্যাপক মিজানুর রহমানের। মিজানুর রহমানের সাথে?
জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই।
এখন উনি যেহেতু মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন আগে, ওই ক্ষেত্রে ওনার কাছে এগুলো ধরেন এখন ইয়াকে হত্যা করলো, কাকে, এই গুজবে ঘটে এই একটা রেনু রেনু নামের যে মহিলাকে হত্যা করলো, দুই বাচ্চা, এটি হয়ে গেলে দুইটা বাচ্চা, ওদের ক্ষেত্রে তো মূলত বিচারটার ক্ষেত্রে ওনারা কি অবদান রাখছেন, যে মিজান রহমানরা ওনারা যেহেতু দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে কাজ করছে, ওই যদি এগুলো নজর দেওয়া দরকার যে কেন করছে, মানুষ কে করছে, ওনারা কিন্তু এই মূল বিষয়গুলো তো আসলে আর কথা বলেন না। সরকার সরকারের ক্ষেত্রে হলে এগুলো সরকারের সাইটাকে ওনারা এটা নিয়ে মানবাধিকার নিয়ে লাফালাফি করে, সরকারের যদি বিপক্ষে যায় এটা নিয়ে ওনারা আর লাফালাফি করছেন না, ওনারা সরকারের অর্থাৎ সরকার যেটা সাই দিবে মনে হয় ওটার পক্ষে গিয়ে ওনারা
মানবাধিকার নিয়ে
লড়ে। ঠিক আছে, আপনাদের
এটার জন্যই আমরা যাচ্ছি। মিজানুর রহমান, আপনি কি বলেন? অধ্যাপক মিজানুর রহমান,
এই যে মানে প্রশ্ন করতে উনি যে কথাগুলো বললেন শেষের দিকে, এই যে ওনার একটা ক্ষোভ,
হ্যাঁ
এই ক্ষোভটা কিন্তু আমরা ওখানেই বলেছি যে এই যে আপনার দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি, এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক তাদের ক্ষমতার অপব্যবহার, এই যে তাদের উপরে আমাদের আস্থাটা দিন দিন কমে গেছে, এবং আরো ভাবে আমরা নানা কারণে জিতেছি, যে আমাদের তো সমাজের ভিতরে একটা ক্ষোভে সঞ্চারিত হয়েছে, এই সবকিছু নিয়ে যদি বহিঃপ্রকাশ হচ্ছে, উনিও কিন্তু সংক্রমিত, উনিও মানে যেভাবে যে 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 জনগণ ভাষাটা ব্যবহার করলেন, আমরা তখন দাবড়িয়ে বেড়াই এবং তখন কোনো কথা বলি না, কিন্তু হয়তো উনি খবর রাখেন না যে দেখুন সবার কিন্তু ভিন্নমত পোষণ করার পন্থা এক নয়। একজন রাজনৈতিক কর্মী যেভাবে তার ভিন্নমত পোষণ করেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী কিন্তু ঠিক সেইভাবে যে তার ভিন্নমত পোষণ করতে হবে তা কিন্তু নয়, কিন্তু কেউ যে করেন না তা কিন্তু না। এরকম সমালোচনা আলোচনা কিন্তু চলছে, তর্ক বিতর্ক চলছে, এই প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, এবং এই যে আজকে আপনার যে আলোচনায় যে অংশগ্রহণ করছি আমরা, এটিও কিন্তু যে আমাদের মতামত অন্য সকলের সঙ্গে ভাগ করে নেবার জন্য
নিশ্চয়
কিন্তু সমালোচনা আলোচনা, সুতরাং এই কাজগুলো যে হচ্ছে না তা কিন্তু নয়। তবে হ্যাঁ, উনি যদি বলেন যে বিশেষ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যাদের দায়িত্ব এই সমস্ত প্রশ্নের দিকে খুব নিবিড় দৃষ্টিতে তাকানো এবং নির্মোহ ভাবে তাদের বিচার করা এবং সরকারের কাছে আপনার সমালোচনামূলক বক্তব্য তুলে ধরা এবং কি করণীয় সেদিকে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দেয়া, সেই কাজগুলো হয়তো সব প্রতিষ্ঠান যে একইভাবে করে চলেছে এটি বোধে দাবি করাটা উচিত হবে না, দাবি করার কোনো সঠিক মানে জায়গা বোধহয় নেই। এখানে উনি যদি সমালোচনা করেন যে মানবাধিকার কমিশনের কাছে তো প্রত্যাশা ছিল অনেক, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের প্রাপ্তি হয়নি, সেটি আমরা অবশ্যই আমি আপনাকে মাথা পেতে নেব যে যতটা করবার ছিল ততটা করা যায়নি, যতটা দেওয়ার ছিল ততটা হয়তো দেওয়া সম্ভব হয়নি, এটা হতে পারে। কিন্তু এর বাইরে যে আমরা একদমই যে শুধুমাত্র সরকারের পদগ্রহণ করে চলেছি এই কথা যদি কেউ বলেন, অবশ্যই ওটা যথেষ্ট শক্তভাবে আপত্তি করবার।
নিশ্চয়ই একটা প্রসঙ্গে আমি অ্যাডভোকেট দেলুবা শর্মিনের কাছে যেতে চাই, যে এই যে স্কুলে ছোট ছোট বাচ্চাদের অভিভাবকরা বাচ্চাদের নিতে যাচ্ছেন, নিজের বাচ্চাকেই নিতে যাচ্ছেন, সেখানে তো একটা বড় রকমের আশঙ্কা এখন বিরাজ করছে যে হুট করে কেউ তাকে বলবে যে সে বাচ্চা চুরি করে করতে এসছে। একটা সমাধানের কথা আমরা শুনেছি যে কোনো কোনো স্কুল অভিভাবকদের একটা আইডি কার্ড, একটা পরিচিতি পত্র দিচ্ছে, কিন্তু এটা সর্বজনীন না, সবাই পাচ্ছে তা নয়। তো একটা আশঙ্কার মধ্য দিয়েই তো অভিভাবকরা যাচ্ছেন, কিংবা ধরুন একজন মা যাচ্ছেন তার সন্তানকে নিতে, পাশে একটা ছোট বাচ্চা খেলা করছে, তার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন, এই রকম যে মানবিক বিষয়গুলো, এগুলো কি এখন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে?
ভীষণভাবে। আমি এখানে ছোট্ট একটা আমার অভিজ্ঞতা শেয়ার করি, যে আমি বাইরের দেশে দেখেছি যে সাধারণত কোনো বাচ্চা, খুব সুন্দর বাচ্চা দেখলেও ওই তাকে কেউ মাথায় একটু আদর করে দেওয়া বা একটু গালে ই করা বা একটু জাস্ট আমরা যেমন হাত নাড়ি বা এগুলো কিন্তু করে না। এবং আমাদের বাঙালিদের, আমরা যারা বাইরে যাই, তো আমাদের একটু অভ্যাস আছে, এবং এরকম একটা পরিস্থিতিতে আমি নিজেও পড়েছিলাম যে না এটা তুমি করতে পারো না, এটা আমার বাচ্চা, তুমি ইভেন তার সাথে ছবিও তুলতে পারো না। তো আমি প্রথম দিকে একটু ধাক্কা খেতাম, পরে আমি আস্তে আস্তে বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বিষয়টা। এখন ঘটনা হচ্ছে ওদের কালচারটা ওভাবেই তৈরি হয়েছে এবং ওভাবেই এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে কিন্তু আমরা আমাদের বাচ্চা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নিয়ে যাই, পাশাপাশি প্রতিবেশী বাচ্চাও যদি তখন যায় ওই পথে, আমরা কিন্তু একসাথেও নিয়ে যাই আবার একসাথেও ব্যাক করি। সমস্যা হচ্ছে যে আজকে দেশে এই গুজব বলেন, আস্থাহীনতা বলেন, মানুষের প্রতি মানুষের সন্দেহ বলেন, অবিশ্বাস বলেন, আমি বলি মানুষের সবদিকে লোভ খুব বেড়ে গেছে। এই অসহিষ্ণুতার পিছনে আমি লোককেও দেখতে পাই যে ওর আছে আমার নাই কেন, কিন্তু আমি বিচার করি না যে ও অর্জন করেছে অনেক কষ্ট করে, ওই কষ্টটাও আমাকে করতে হবে, এটা কিন্তু বিচার করি না। সেই ক্ষেত্রে এই যে বাচ্চাগুলো খুব মানে নামি দামি স্কুলে বা গুটি কতক স্কুলে হয়তো আমরা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দেখেছি বাবা মার ছবি টবি জমা টমা দিয়ে আগে থেকে এনিয়ে রাখতে হয় যে কে বাচ্চা নিবে না নিবে। এখন এই ছবিগুলো তো আসলে যারা পিটাচ্ছে তাদের প্রত্যেকের হাতে হাতে নাই, লক্ষ লক্ষ জনতার হাতে নাই, এবং সেটা দেওয়া সম্ভব না। আমি আমার এই ছেলে আমার এই মেয়ে দেখুন জনগণ এটা আমি পাচ্ছি, শুধু স্কুল কর্তৃপক্ষের কাছে থাকে।
জি বুঝতে পাচ্ছি, এই এই সমস্যার কোনো সমাধান নেই।
জি এখন এখন গার্জিয়ান যদি এই অবস্থা হয়, প্রত্যেকটি গার্জিয়ান এখন আতঙ্কিত স্কুল গেটে যাওয়া নিয়ে বা কিছু নেই। এই এবং একটি মহল একটি চক্র, সে যেই হোক সে তার সেই বা তারা এটাই চাচ্ছে, এখান থেকে বের করে আনার বহু পথ আছে, বহু পথ। সবচেয়ে বড় পথ হচ্ছে যে আমাদের দেশে অনেক মিডিয়া আছে, মিডিয়াতে কন্টিনিউয়াসলি প্রচার হতে পারে। আরো পথ আছে, আমাদের দেশে বিভিন্ন এনজিও আছে, তাদের ভূমিকা থাকতে পারে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রচারণামূলক হতে পারে, যেখানেই জটলা হচ্ছে সেখানে হতে পারে। সবচেয়ে বড় কথা, সরকার এবং তার প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং আইন বিভাগ বিচার বিভাগ এইসবের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে, অন্যথায় এটাই চলবে।
নিশ্চয়ই। আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি, কারণ হাতে খুব সময় নেই, কাজে উত্তরগুলো আমি অনুরোধ করব সংক্ষেপে দিতে। আমাদের এই মুহূর্তে আমাদের একজন শ্রোতা শিবচর মাদারীপুর থেকে, আবু সাইদ, হ্যালো।
হ্যালো, হ্যাঁ আমি আবু সাইদ শিবচর মাদারীপুর থেকে বলছি, আর ভয়েস অফ আমেরিকা থেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ভয়েস অফ আমেরিকাকে অজস্র ধন্যবাদ।
আপনার প্রশ্নটা সরাসরি আপনার প্রশ্নে যান। জি আপনার প্রশ্নটা।
জি আমার প্রশ্ন, আমার প্রশ্ন গুজব যে বিষয়টা ছড়িয়ে পড়েছে এই বিষয়টা সম্পর্কে এবং সচেতনতার জন্য প্রশাসনের পক্ষ থেকে যদি প্রত্যেক উপজেলায় এবং প্রত্যেক জনবহুল স্থানে অন্তত পক্ষে 6-7টা দিন করে একটানা প্রচার করা যেত কিনা, যে গণমাধ্যম তো আছেই, রেডিও টেলিভিশন পেপার পত্রিকা আছেই, কিন্তু সরাসরি এগুলোর দিকে অনেকেই সরাসরি তথ্য না পেলেও যদি এরকম কিছু করা যায় কিনা, যে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে যে প্রতি উপজেলায় ভিত্তিক এবং প্রত্যেক জনবহুল স্থানে মাইকিং এর মাধ্যমে, বড় সমাবেশের মাধ্যমে গুজবের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রোগ্রাম করতে পারে কিনা, এ মর্মে সরকারের কোন
প্রচার করা দরকার। উনি যেমন বলছেন যে মাইকের মাধ্যমে উপজেলাগুলোতে, কেবলমাত্র গণমাধ্যমে নয় সরাসরি ভাবে, আপনি কি মনে করেন? এটা
প্রচার করা অবশ্যই দরকার, কিন্তু এটা সম্ভব অসম্ভবের ব্যাপার আছে তো।
জি
সরকারকে এত কিছু কাজ করতে হয়, এই যে ধরেন এখন ডেঙ্গু নিয়ে ঢাকা শহরে সবাই হিমশিম কাঁপছে।
জি
সরকারের সরকারের তো লোকবল, সরকারের লোক মানে সরকারি কর্মকর্তা কর্মচারী লোকবল সীমিত, অর্থ সম্পদ সীমিত, হঠাৎ করে সারা দেশে মাইক ভাড়া করে লোক লোক দিয়ে এই ধরনের একটা বিশাল আকারে কর্মযোগ্য এই এক সপ্তাহ দুই সপ্তাহে নোটিশে করার মতো সরকারের সম্পদ লোকবল নাই। করতে পারলে অবশ্যই ভালো হতো, কিন্তু ওই যে সরকার হয়তো 5টা জিনিস করতে পারে, এখন কোন 5টা? আমাদের দাবি 50টা, এই 50টা দাবি সরকারের পক্ষে পূরণ করা সম্ভব না। আর যেখানে এটা অন্য মাধ্যমে, যেটা বললো যে রেডিও টেলিভিশনে বা এই মানে সামাজিক, যেখানে যেটা সম্ভব এটা সরকার ছাড়া কেউ করতে পারে না, সেটা সরকার করবে। মানে অপরাধীকে খুঁজে অপরাধীকে ধরা, তাকে বিচারে সোপর্দ করা, এটা আমরা আমি আপনি করতে পারবো না। এখানে ওইটা একটু খেয়াল রাখতে হবে আর কি, সরকারের পক্ষে কি করা সম্ভব বাস্তবতার নিরিখে আর কি করা সম্ভব না। করতে পারলে অবশ্যই ভালো হতো,
আমি তো বলবো যে মনে করুন বছর দশক আগেও বাংলাদেশকে আমরা গর্ব করতাম যে এটা আমাদের একটা ওই সরকারি সংস্থাদের যে তাদের যে কর্মক্ষমতা, কর্মদক্ষতা, তাদের কর্মচাঞ্চল্য, এটি আমাদের সকলকে অভিভূত করতো, কিন্তু সেটা কিন্তু অনেক ম্রিয়মান হয়ে গেছে। কি কারণে সে কারণটা খতিয়ে দেখার তো সময় এটি নয়, তবে তারা কিন্তু অনেকটা আমি কোণঠাসা অবস্থায় আছে এবং অনেক ম্রিয়মান, তাদের উপস্থিতি আমরা কিন্তু এইসব সরব উপস্থিতি খুব একটা লক্ষ্য করি না। কিন্তু এখন কিন্তু সময় ডক্টর সাদিম আলী যে কাজটি করছেন, যে সরকারের কিছু নির্দিষ্ট কাজে যেগুলো সরকারকে দিয়েই শুধুমাত্র করানো সম্ভব এবং সরকারেরই একমাত্র ইখতিয়ার, বাইরের যে কাজগুলো বিভিন্ন জনস্বার্থে সেখানে কিন্তু বৃহত্তর জনসমাজকে যদি সম্পৃক্ত করা যায় তাহলে কিন্তু অপেক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সেখানে সরকারি সংস্থাগুলোর একটা বিরাট ভূমিকা রয়েছে বলে মনে করি। এই জায়গাটি সরকার কিভাবে ব্যবহার করতে সক্ষম হবেন,
এবার আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অধ্যাপক মিজানুর রহমান, ডক্টর শাহদিন মালিক এবং অ্যাডভোকেট দিলুবা শারমিন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ। আজ রাতে মিশিগানে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আমেরিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আজকের বিতর্ক অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পাবেন। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বর্তমানে প্রার্থীদের মধ্যে বাইডেনই সবচেয়ে এগিয়ে আছেন। বাইডেন ছাড়াও আজ বিতর্ক অনুষ্ঠানে থাকবেন কামালা হ্যারিস, কোরি বুকার, হুলিয়ান কাস্ট্রো, সেনেটর ক্রিস্টিন জিলিব্র্যান্ড, কংগ্রেস ওয়ুমেন টুলসি গ্যাবার্ড, ওয়াশিংটনের গভর্নর জে ইনসলি, কলোরাডোর সেনেটর মাইকেল বেনেট, ব্যবসায়ী অ্যান্ড্রু ইয়াং এবং নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। গতকাল প্রথম পর্বে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা নীতিমালা প্রাধান্য পায়। বুধবার ভোরে উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয়, থেমে থাকা পারমাণবিক আলোচনার মধ্যে পিয়ংইয়ং এক সপ্তাহের মধ্যে দুবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের অনসান বন্দরনগরী থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ 30 কিলোমিটার উপরে উঠে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে গিয়ে পড়ে। ছদিন আগে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তখন উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়া আমেরিকান অস্ত্র কেনার এবং ওয়াশিংটনের সঙ্গে সিউলের পরিকল্পিত সামরিক মহড়ার সিদ্ধান্তের কারণে তারা ওই পরীক্ষা চালায়। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, রাস্তার ধারে পাতা বোমা বিস্ফোরণে একটি যাত্রীবাহী বাসের অন্তত 34 জন নিহত হয়, আহত হয় অন্যান্য 17 জন। হেরাত ও কান্দাহার শহরের সংযোগকারী মহাসড়কে ওই ঘটনা ঘটে। এক প্রাদেশিক কর্মকর্তা বলেছেন, ওই বাসটিতে অধিকাংশ যাত্রী ছিল নারী ও শিশু। শক্তিশালী ওই বিস্ফোরণে যারা আহত হয় তাদের চিকিৎসার জন্য হেরাত আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোনো গোষ্ঠী ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি, তবে তালেবান বিদ্রোহীরা ওই অঞ্চলে তৎপর। সরকারি কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে হামলা করার জন্য তালেবান প্রায়ই রাস্তার ধারে বোমা পেতে রাখে। ওদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও তালেবান প্রতিনিধিদের নিয়ে শান্তি আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে। বুধবার সাংহাইয়ে শেষ হয় যুক্তরাষ্ট্র ও চীনা আলোচকদের সর্বসাম্প্রতিক বাণিজ্য আলোচনা। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বৈঠক করার বিষয়ে তাদের মধ্যে মতৈক্য হয়।
ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আজ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্ডেট এবং ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার জন্য আমি সঞ্জনা ফিরোজ বিদায় নিচ্ছি এবং আমার সঙ্গে আছেন
শিগুফতা নাসরিন কুইন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
No, separately. আচ্ছা, ওকে, ঠিক আছে।